ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত, আর এখানে ওয়াশিংটনে বৃহস্পতিবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ক্রসফায়ার মেনে নেওয়া যায় না, বিরোধী বিএনপি মনে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ক্রসফায়ার বেছে নিয়েছে।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
কেন্দ্রীয় সরকারের কাছে আত্মসমর্পণ করতে চাইছে ত্রিপুরার জঙ্গি সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা এনএলএফটি জঙ্গি গোষ্ঠী।
ঢাকা থেকে আরো রয়েছে আমির খসরুর রিপোর্ট।
জিএসপি সুবিধা ফিরে পাবার জন্য বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলের যুক্তরাষ্ট্র যাবার কথা রয়েছে।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। থাই কর্মকর্তারা বলছেন যে সপ্তাহে ব্যাংককের একটি উপাসনালয়ে যে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে তাতে কয়েকজন বিদেশী সহ সম্ভবত কমপক্ষে 10 জন জড়িত ছিল, তবে মনে করা হচ্ছে না যে এটি কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর কাজ। সেদেশের ক্ষমতাসীন সামরিক বাহিনীর একজন মুখপাত্র কর্নেল উইন থাই সুভারি বলেন যে ঘটনাটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত এমনটা মনে হয় না। তিনি আরও বলেন যে সোমবার ওই এরাওয়ান উপাসনালয়ে আক্রমণের সরাসরি লক্ষ্য চীনা জনগোষ্ঠীও নয়। এর আগে সেদেশের জাতীয় পুলিশ প্রধান বলেন যে ওই হামলার পরিকল্পনার সঙ্গে কমপক্ষে 10 জন সম্পৃক্ত ছিল। এই আক্রমণে অন্তত 22 জন নিহত এবং 100 লোক আহত হয়। তিনি বলছেন যে হামলাকারীরা সম্ভবত 1 মাস আগে থেকেই এই হামলার পরিকল্পনা করেছিল। অপরাধীকে ধরিয়ে দেওয়ার জন্য $28,000 পুরস্কার ঘোষণা করা হয়েছে। কথিত ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত একটি গোষ্ঠী আজ ভোরবেলায় কায়রোতে রাষ্ট্রীয় নিরাপত্তা ভবনের বাইরে বিশাল এক গাড়ি বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে। সেদেশের এই সর্বসাম্প্রতিক জঙ্গি আক্রমণে বেশ কিছু লোক আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন যে ওই প্রচণ্ড বিস্ফোরণে কমপক্ষে 6 জন পুলিশ নিহত হয়। এই বোমা হামলায় ওই সরকারি ভবনের সামনের অংশটি সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায় এবং সুব্রা নামের ওই আবাসিক এলাকার আশপাশের ভবনগুলোর জানালা ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে বোমাবাজরা প্রথমে তাদের বিস্ফোরকভর্তি গাড়িটি ওই সরকারি স্থাপনার পাশেই পার্ক করে এবং তারপর আরেকটি গাড়ি করে পালিয়ে যায়। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো জানাচ্ছে যে বিস্ফোরণের শব্দে প্রায় গোটা শহরই জেগে ওঠে। সাইনাই প্রদেশের সঙ্গে সম্পৃক্ত টুইটারে বিবৃতিতে বলা হয়েছে, তাদের কথায়, ইসলামী খেলাফতের সৈন্যরা এই হামলা চালিয়েছে। সাইনাই প্রদেশ কথিত ইসলামিক স্টেটের প্রতি তাদের আনুগত্য প্রকাশের দাবি করছে। 2013 সালে সামরিক বাহিনী মিশরের ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসিকে উৎখাত করার পর থেকে উপর্যুপরি আক্রমণে শত শত পুলিশ প্রাণ হারিয়েছে। সম্প্রতি জঙ্গিরা অসামরিক লোকদের উপর তাদের আক্রমণ আরও বাড়িয়ে তুলেছে। বাংলাদেশে বিরোধী বিএনপির মুখপাত্র বলছেন সরকার ক্রসফায়ারের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
বিরোধী বিএনপি মনে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ক্রসফায়ার বেছে নিয়েছে। তাদের আশঙ্কা, সরকার সামনের দিনগুলোতে বিরোধী নেতাকর্মীদেরকে ক্রসফায়ারে নেবে। দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন এক সংবাদ সম্মেলনে বলেন, ক্রসফায়ার কোনো সমাধান নয়। তিনি বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন অ্যাকশন শুরু হয়ে গেছে, তাতে বোঝা যায় সরকারের নির্দেশেই ক্রসফায়ার হচ্ছে।
বেসামাল হয়ে পড়েছে, ক্রসফায়ার দিয়ে একটি আতঙ্ক তৈরি করতে চায়। আমরা আশঙ্কা করছি এখানে 2-4 আওয়ামী লীগের লোক ছাত্রলীগের লোককে মেরে এরপরে বিরোধী দলের লোকজন তো মারা হবে।
গত 1 সপ্তাহে শাসক দলের অন্তত 3 জনকে ক্রসফায়ারে নেওয়া হয়েছে। ডক্টর রিপন ক্রসফায়ার বন্ধের দাবি জানিয়ে বলেন, পরিস্থিতি খুবই নাজুক, দেশে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, আইন শৃঙ্খলা বাহিনী তা সামাল দিতে ব্যর্থ হচ্ছে। মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট সুলতানা কামাল ক্রসফায়ারের কড়া সমালোচনা করেছেন, বলেছেন অপরাধী দলের হলেও কোনো ছাড় না দেওয়ার এ সিদ্ধান্ত ইতিবাচক। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ব্রাজিল থেকে আমদানি করা গম কাউকে জোর করে দেয়া যাবে না এবং বিতরিত গম কেউ ফেরত দিতে চাইলে তা ফেরত নিতে হবে, এই মর্মে হাইকোর্টে দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলমের টেলিফোন বার্তা।
কয়েক মাস আগে সরকার ব্রাজিল থেকে 400 কোটি টাকা ব্যয়ে 2 লক্ষ টন গম আমদানি করে। বিভিন্ন মহল থেকে এবং গণমাধ্যমে আমদানি করা গমকে নিম্নমানের ও খাদ্যের অনুপযোগী বলে সমালোচনা করা হয়। 29 জুন আইনজীবী পাভেল মিয়া এই আমদানির পেছনে কোনো দুর্নীতি রয়েছে কিনা তা দুর্নীতি দমন কমিশনকে দিয়ে তদন্ত করার এবং এ গম বিতরণ স্থগিত করার নির্দেশ চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। রিটের উপর শুনানি শেষে ব্রাজিল থেকে আমদানি করা গম কাউকে জোর করে দেয়া যাবে না মর্মে হাইকোর্ট একটি পর্যবেক্ষণ আদেশ দেন। তবে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায় স্থগিত করার আবেদন করলে সুপ্রিম কোর্ট তা দুই সপ্তাহের জন্য স্থগিত করে দেয়। সুপ্রিম কোর্ট অবশ্য অবিতরিত গম বিতরণ না করতে মৌখিকভাবে সরকারকে নির্দেশ দিয়েছিল। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
এক খবরে জানা গেছে যে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সামরিক সাহায্য প্রদান থামিয়ে রেখেছে, কারণ অভিযোগ আছে যে ইসলামাবাদ সরকার হাক্কানি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে লড়াইয়ে তেমন অগ্রগতি সাধনে ব্যর্থ হয়েছে। পাকিস্তানের দি ডন পত্রিকা বলছে যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বুঝতে পারছেন যে গত জুন মাসে উত্তর ওয়াজিরিস্তানে যে সন্ত্রাস বিরোধী আক্রমণ অভিযান চালানো হয় তা ওই গোষ্ঠীটির ক্ষতি সাধন করতে পারেনি। ওবামা প্রশাসন যদি এ ব্যাপারে কংগ্রেসকে জানাতে না পারে যে পাকিস্তানের সামরিক অভিযান হাক্কানি নেটওয়ার্কের উল্লেখযোগ্য ক্ষতি সাধন করেছে, তাহলে তারা জোট সহায়তা অর্থের আগামী কিস্তি পাকিস্তানকে প্রদান স্থগিত রাখবে। আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীকে সাহায্য করতে এই অর্থ পাকিস্তানকে দেয়া হয়। ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস এ ব্যাপারে সংবাদপত্রের প্রতিবেদন সম্পর্কে মন্তব্য করার অনুরোধে কোনো সাড়া দেয়নি এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রকও এই সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানাচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রকের একজন মুখপাত্র কাজী খলিলুল্লাহ স্বীকার করেন যে পাকিস্তান বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনা করছে, তবে এই আলোচনা সম্পর্কে সরাসরি জবাব তিনি এড়িয়ে যান। ত্রিপুরার নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা বা NLFT জঙ্গি গোষ্ঠী ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে আত্মসমর্পণ করতে চাইছে। এ বিষয়ে NLFT-র সরাসরি কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে। এই সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
নাগাল্যান্ডের ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড NSCN মুইভা গোষ্ঠীর আত্মসমর্পণের পর এবার ত্রিপুরার নিষিদ্ধ জঙ্গি সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা NLFT আত্মসমর্পণ করতে চাইছে। আত্মসমর্পণ নিয়ে NLFT সরাসরি কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে বলে খবর। একসময় ত্রিপুরার ত্রাস হিসেবে চিহ্নিত NLFT জঙ্গি গোষ্ঠী বর্তমানে অনেক দুর্বল হয়ে পড়েছে। সম্প্রতি NLFT-র এক প্রতিনিধি গোপনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে নয়াদিল্লিতে বৈঠক করেছেন। রাজ্যকে এড়িয়ে আত্মসমর্পণ নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে বিরোধিতা করেনি ত্রিপুরা রাজ্য সরকার। জানা গেছে আগামী কিছুদিনের মধ্যে আত্মসমর্পণ নিয়ে ফের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করতে পারে NLFT জঙ্গি গোষ্ঠী। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো জানিয়েছে ভারতের বড় বড় শহরগুলোর মধ্যে চেন্নাই ছাড়া কলকাতাতেই সবচেয়ে কম অপরাধমূলক তৎপরতা ঘটে, তবে পশ্চিমবঙ্গে ধর্ষণ এবং হত্যার প্রচেষ্টা বেশি হয়। এ নিয়ে কলকাতা থেকে আমাদের অপর প্রতিবেদক গৌতম গুপ্ত।
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সর্বশেষ তথ্যে গোটা ভারতবর্ষের অপরাধের গতি প্রকৃতি প্রতিফলিত। শহর হিসেবে দিল্লি সবচেয়ে বেশি অপরাধপ্রবণ, আর চেন্নাই ছাড়া অন্য সব বড় শহরের তুলনায় কলকাতায় অপরাধ কম। রাজ্য হিসেবে উত্তরপ্রদেশে অপরাধের সংখ্যা সবচেয়ে বেশি। মধ্যপ্রদেশে আবার ধর্ষণের ঘটনা সবার চেয়ে বেশি, 5076। পশ্চিমবঙ্গে সংখ্যাটা 1466। খুনের সংখ্যায় বিহার সবার ওপরে 3403, এ রাজ্যে 2217। ধর্ষণের চেষ্টার অঙ্কে আবার সবার উপরে রয়েছে পশ্চিমবঙ্গ, 1656। স্বামী ও শ্বশুর বাড়ির অন্যান্য আত্মীয়দের দ্বারা নিগ্রহের ঘটনায় এ রাজ্যই সবচেয়ে এগিয়ে, 23278। প্রশাসনের মতে অবশ্য এই রাজ্যে অপরাধের ঘটনা অনেক বেশি পুলিশকে জানানো হয়, অন্যান্য রাজ্যে এসব ব্যাপারে সচেতনতাই কম। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
জাতিসংঘের কর্মকর্তারা ইয়েমেনে সম্ভাব্য দুর্ভিক্ষের ব্যাপারে সতর্ক করে দিচ্ছেন। তারা বলছেন যে ওই সংঘাতপূর্ণ দেশে মানুষের দুর্দশা অকল্পনীয় পর্যায়ে হতে পারে। এক বিবৃতিতে জাতিসংঘ খাদ্য কর্মসূচি বলেছে যে খাদ্যের নিরাপত্তাহীনতায় ভুগছেন এমন লোকের সংখ্যা এখন সেখানে 1,30,00,000 কিংবা মোট জনসংখ্যার হিসেবে 5 জনের একজন। তারা বলছে যে যারা জরুরিভাবে খাদ্য সহায়তা চায় তাদের কাছে বিনা বাধায় পৌঁছানোর সুবিধার অভাব এবং অর্থায়নের অভাব লক্ষ লক্ষ লোকের বিশেষ করে নারী ও শিশুদের দুর্ভিক্ষের কবলে পড়ার আশঙ্কা বাড়িয়ে তুলেছে। নতুন করে সহিংসতার মধ্যেই এই সতর্ক বার্তাটি আসলো। বিশ্ব সংবাদ এখানেই শেষ হচ্ছে।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাণিজ্যিক সুবিধা বা জিএসপি ফিরে পেতে বেঁধে দেওয়া 16 শর্তের মধ্যে কতটুকু বাস্তবায়িত হয়েছে তা সরেজমিন যাচাই বাছাইয়ের জন্য সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করবে। এদিকে ঢাকায় কর্মকর্তারা এবং গার্মেন্টস শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নেতৃবৃন্দ বলেছেন যে শর্ত দেওয়া হয়েছিল তার অধিকাংশই পূরণ করা হয়েছে। বিজিএমইএর ঊর্ধ্বতন সহসভাপতি শহীদুল্লাহ আজিম জিএসপি ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা বা জিএসপি ফিরে পেতে বেঁধে দেওয়া 16 শর্তের মধ্যে কতটুকু বাস্তবায়িত হয়েছে তা সরেজমিনে যাচাই বাছাইয়ের জন্য সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করবে। একই সাথে জিএসপি সুবিধা ফিরে পাবার জন্য কর্মকর্তা পর্যায়ে আলাপ আলোচনা করার লক্ষ্যে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলের যুক্তরাষ্ট্র যাবার কথা রয়েছে। 2013 সালে স্থগিতকৃত জিএসপি সুবিধা এখনো পর্যন্ত পুনর্বহাল হয়নি। যুক্তরাষ্ট্র জিএসপি ফিরে পাওয়ার জন্য ডাটা বেস তৈরি, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং শ্রম আইন বাস্তবায়নের উপর অধিকতর গুরুত্ব আরোপ করেছে। এদিকে ঢাকায় কর্মকর্তারা এবং গার্মেন্টস শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নেতৃবৃন্দ বলেছেন যে শর্ত দেওয়া হয়েছিল তার অধিকাংশই পূরণ করা হয়েছে। বিজিএমইএ এর ঊর্ধ্বতন সহসভাপতি শহীদুল্লাহ আজিম ভয়েস অফ আমেরিকাকে বলেন,
আমাদের যে জিএসপি দেওয়া হয়নি এই জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম এবং বলেছিলাম যে এগুলো শর্ত আমাদের দেওয়া হয়েছিল জিএসপি করার জন্য, তার সিংহভাগই আমরা প্রতিপালন করেছি। দুটা শুধু আমাদের প্রসেসিং এ আছে এবং এই দুটা হলেও আমাদের কিন্তু জিএসপি পাওয়া উচিত ছিল, কিন্তু আমরা সব শর্ত পালন করেছি। শুধু একটা বাকি ডাটাবেস এটা চলমান প্রক্রিয়া চলছে এবং ওনার যে টিমটা যারা আসবেন আমার মনে হয় এই ব্যাপারে আমরা আলোচনা করবো। ওনারা বলতে পেরেছেন যে আমাদের এসে বাদ বাকি এগুলো ওনারা সবচেয়ে দেখবেন যে আমাদের সেফটি কমপ্লায়েন্স কিভাবে আমরা করেছি, সেটা দেখলে হয়তো ওনারা বুঝতে পারবেন আসল জিনিসটা। এবং ওনাদের অ্যালায়েন্স যারা আছে 747 নর্থ আমেরিকান যারা ব্র্যান্ড আছে রিটেল ফ্যাক্টরি গুলো আমাদের যেগুলো কমপ্লায়েন করেছি সেটা ওনারা চলে দেখবেন এবং সমস্ত ফ্যাক্টরি ইন্সপেকশন হয়ে গেছে। এবং আমি বলবো যে প্রায় 3500 ফ্যাক্টরি ইন্সপেকশন হয়েছে, 8,500 তার মধ্যে মাত্র 3400 ফ্যাক্টরি ঝুঁকিপূর্ণ বলে বন্ধ করে দেওয়া হয়েছে। বাদ বাকি ফ্যাক্টরি গুলো সবগুলি কাজ চলছে এবং ওনাদের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ চলছে। এখানে ওনার যেটা বলছে সেফটি ইস্যুতে ওনার সন্তুষ্ট না, আমার এখানে আমার বিভাগ পোষণ করি। ওরা যদি সচক্ষে দেখতে পারে আসেন দেখেন তাহলে নিশ্চয় অনুভব করতে হবে,
বলছিলেন বিজিএমইএর ঊর্ধ্বতন সহসভাপতি শহীদুল্লাহ আজিম। এদিকে বিজিএমইএ জিএসপি ফিরে পাবার ব্যাপারে আশাবাদী বলে তারা জানিয়েছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
কিউবার গুয়ান্তানামো বন্দী শিবিরে যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকা বন্দীদের যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক অসামরিক স্থাপনায় স্থানান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে জরিপ শুরু করেছে প্রতিরক্ষা দপ্তর। সেক্ষেত্রে সামরিক ও অসামরিক বিভিন্ন ধরনের স্থাপনাকেই বিবেচনায় রাখা হচ্ছে। ভয়েস অফ আমেরিকার সাংবাদিক কার্লা বাবের প্রতিবেদন থেকে শোনাচ্ছেন সেলিম হোসেন এবং তাওহিদুল ইসলাম।
প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টারের নির্দেশনায় লিভেনওয়ার্থ এবং সাউথ ক্যারোলাইনার চার্লসটন সামরিক স্থাপনায় জরিপের অনুমোদন রয়েছে। এর মধ্যে সেনা কর্তৃপক্ষ লিভেনওয়ার্থে জরিপ শুরু করেছে গত বৃহস্পতিবার এবং চলতি সপ্তাহে শুরু হবে চার্লসটনে। 50 জনের মতো বন্দীকে রাখার ব্যবস্থা প্রয়োজন যুক্তরাষ্ট্রের, এমন তথ্য জানিয়ে এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, গুয়ান্তানামো নাভাল বেজের বন্দী শিবিরে বর্তমানে 116 জন বন্দী রয়েছে, যাদের মধ্যে অনেকে অন্য দেশে স্থানান্তরের যোগ্য। প্রতিরক্ষা মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের মধ্যে স্থান নির্ধারণের অংশ হিসাবেই এই জরিপ করা হচ্ছে, যাতে সামরিক কমিশনকে যতটা সম্ভব সহজতর করা এবং গুয়ান্তানামোতে বন্দীদের আটক রাখা সম্ভব হয়। তিনি বলেন, সামরিক কর্মকর্তারা জরিপে বিভিন্ন ধরনের সামরিক এবং অসামরিক স্থাপনাকে বিবেচনায় রাখবেন, যেখানে তারা বন্দীদের সঙ্গে নিরাপদ এবং মানবিক আচরণ করবার বিষয়টি বিবেচনা করবেন। একমাত্র ওইসব স্থাপনাই বিবেচনা করা হবে যেখানে বন্দীদের সর্বোচ্চ নিরাপত্তায় রাখা যায়। পেন্টাগন মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, আইন প্রণয়নকারীদের আগস্টের ছুটির পর গুয়ান্তানামো বন্দী শিবির বন্ধ করবার একটি পরিকল্পনা কংগ্রেসের কাছে জমা দেওয়ার আশা করেছিল পেন্টাগন। যুক্তরাষ্ট্রের বর্তমান আইনে দেশটির কোথাও পাঠানোর অনুমোদন নেই সামরিক ও বিচার বিভাগের। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাঙ্ক লয়ের অধ্যাপক গ্যারি সলিস বললেন,
কংগ্রেস হ্যাজ স্ল্যাম দ্য ডোর অন ভার্চুয়ালি এনি,
যে কোনো দৃষ্টিভঙ্গিতে গুয়ান্তানামো থেকে বন্দীদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসার দরজা কংগ্রেস সজোরে বন্ধ করেছে।
বন্দীদেরকে ক্যানসাস, সাউথ ক্যারোলাইনা অথবা অন্য যে কোনো রাজ্যে স্থানান্তরের পূর্বে কংগ্রেসকে অবশ্যই আইন পরিবর্তনে ভোট দিতে হবে। গত সপ্তাহের শুরুতে গুয়ান্তানামো বন্দী শিবির বন্ধের বিষয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনারকে প্রশ্ন করা হলে তিনি বলেন,
This president couldn't have been clearer from day one, as I said, that he wanted to close Guantanamo Bay.
প্রেসিডেন্ট বারাক ওবামা তার দায়িত্বের শুরু থেকেই গুয়ান্তানামোর বন্দী শিবির বন্ধের আহ্বান জানিয়ে আসছেন। এটা আমাদের জাতীয় স্বার্থে করতে হবে এবং এই প্রশাসনের অগ্রাধিকারমূলক বিষয় এটি।
মার্ক টোনার আরো বলেন, গুয়ান্তানামো বন্দী শিবির বন্ধের বিষয়ে প্রশাসন অঙ্গীকারাবদ্ধ এবং সেখান থেকে বন্দীদের সংখ্যা কমাতে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করেছে। 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার পর সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের প্রশাসন গুয়ান্তানামো বন্দী শিবির প্রতিষ্ঠা করেছিল এবং সেখানে একসময় সন্ত্রাস বিরোধী যুদ্ধে আটক 800 মতো শত্রু যোদ্ধাকে রাখা হয়েছিল। গুয়ান্তানামো বন্দী শিবিরের সমর্থক রিপাবলিকানরা মনে করেন, এটি যুক্তরাষ্ট্রের শত্রুদের আটক এবং জিজ্ঞাসাবাদের জন্য অপরিহার্য এবং তারা এও বলেন, কিছু বন্দী গুয়ান্তানামো থেকে ছাড়া পেয়ে আবারও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছে।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। দিনের শুরুতে কফি পান না করলে অনেকেরই যেন দিন শুরু হতে চায় না। কফির এই যে সতেজ করে তোলার ক্ষমতা, তার পেছনে রয়েছে বিজ্ঞানসম্মত কারণ। ভয়েস অফ আমেরিকার মায়া পাজারার রিপোর্ট থেকে শোনাচ্ছি আরও বিস্তারিত। কফি অথবা চা পান শরীরকে সতেজ, প্রাণবন্ত এবং কাজে কর্মে তৎপর করে তোলে, একথাই বলছেন একটি কফি শপে আসা কয়েকজন ক্রেতা। দিনের শুরুতেই কাজে যাবার আগে হাতে তুলে নিচ্ছেন কফি, কফি দিয়ে শুরু করবেন কর্মব্যস্ত দিন। স্নায়ুবিজ্ঞানী নোরা ভলকভ তার পুরো পেশাগত জীবনে তিনি গবেষণা করেছেন মাদকদ্রব্য কীভাবে মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলে, এবং সম্প্রতি তিনি গবেষণা করছেন মস্তিষ্কে ক্যাফেইনের প্রভাব নিয়ে।
It makes us feel better, particularly we haven't slept or we've been actually working very late at night. It helps us concentrate. We really don't completely understand why.
তিনি বলেন, ক্যাফেইন শরীরকে চাঙ্গা করে, গভীর রাত পর্যন্ত কাজে মনোনিবেশ করতে সাহায্য করে, তবে তা কিভাবে হয় তাই তিনি জানতে চেষ্টা করছেন এবং তা জানার উদ্দেশ্যে তিনি নিজেই নিজের ওপর পরীক্ষা করে দেখেন। তিনি 2-3 কাপ কড়া কফির সমপরিমাণ ক্যাফেইনযুক্ত বড়ি গ্রহণ করেন, তারপর ওনার সহকর্মীরা তার মস্তিষ্কের কার্যক্রম প্যাট স্ক্যানার দিয়ে পর্যবেক্ষণ করার চেষ্টা করেন। গবেষণায় দেখা যায়, ক্যাফেইন মস্তিষ্কে স্বাভাবিকভাবেই এমন একটি রাসায়নিক পদার্থ নিঃসরণ করে যাতে করে ক্যাফেইন গ্রহণকারীর শরীরে সতেজ ভাব অনুভূত হয়। রাসায়নিক পদার্থটি হল ডোপামিন। হেরোইন, কোকেইনের মতো নেশাজাতীয় দ্রব্য গ্রহণের পরও মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ হয় এবং তা ব্যাপক আকারেই হয়। তবে ক্যাফেইনের বেলায় মস্তিষ্কে নিঃসরণ একটু ভিন্নভাবে হয়। এক্ষেত্রে ডোপামিন রিসিপ্টরের সাথে লেগে থাকে, তাতে করে চটপটে ভাব সৃষ্টি হয়। তবে মাদকদ্রব্যের মতো ক্যাফেইনের প্রভাবে ডোপামিন এত শক্তিশালীভাবে তা নিঃসরিত হয় না। স্নায়ুবিজ্ঞানী নোরা ভলকভ আরো বললেন,
The reality is that caffeine does not produce this compulsive pattern that you see with other drugs at the expense of catastrophic consequences. So in that respect,
তিনি বললেন, অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের বেলায় যেরকম সর্বনাশা পরিস্থিতির সৃষ্টি হয়, ক্যাফেইনের বেলায় ডোপামিন মস্তিষ্কে সেরকম পরিস্থিতির সৃষ্টি করে না, তাই তাতে করে নেশার সৃষ্টি হয় না। এবং সে কারণেই হঠাৎ করে কফি খাওয়া বন্ধ করে দিলেও পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সামান্য দেখা দেয়। তাই নোরা ওয়ালকভ আরও বললেন, প্রাণবন্ত একটি দিন শুরু করতে যদি কফির সাহায্যের প্রয়োজন হয় তাতেও কোনো ক্ষতি নেই।
আমাদের ফেসবুক ফ্যান পেজের ঠিকানা www.facebook.com/voabangla। আমাদের অনুষ্ঠান এবং বাংলা বিভাগের কর্মীদের সম্পর্কে ছবি সহ বিস্তারিত তথ্য রয়েছে এই ফ্যান পেজে। আপনিও ফ্যান পেজের সদস্য হতে পারেন।
এবারে রয়েছে যুব সংবাদ। বেশ কিছু সমীক্ষায় দেখা গেছে বিশ্বব্যাপী শিশুরা আগের তুলনায় এখন কম সুস্থ সবল। ছোট ছোট ছেলেমেয়েরা মোটা হয়ে যাচ্ছে, তাদের ডায়াবেটিস এবং অন্যান্য রোগ দেখা দিচ্ছে। গণস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা এ বিষয়ে দারুণভাবে উদ্বিগ্ন। এ সম্পর্কে ভয়েস অফ আমেরিকার ক্যারল পিয়ারসনের রিপোর্ট পড়ে শোনাচ্ছেন শেগুফতা নাসরিন খুইন।
প্রতি বুধবার ক্যালিফোর্নিয়ার রেডন্ডো বিচে লিঙ্কন এলিমেন্টারি স্কুলে হেঁটে যায় 700 ছাত্রছাত্রী, তাদের মা বাবা, ভাই বোনেরা এবং তাদের সব পোষা কুকুর। তারা বড় কার্ডবোর্ডের তৈরি স্কুল বাসের একটি ছবি বহন করে, কারণ ওই কার্যক্রমটির নাম ওয়াকিং স্কুল বাস, অর্থাৎ হেঁটে চলা স্কুল বাস। একটি মা যেমন বললেন, এর লক্ষ্য হচ্ছে শারীরিক সুস্থতা বৃদ্ধি করা। ছেলেমেয়েরা অবশ্য তা বুঝতে পারে না।
It's a good way to get the kids exercising in the morning.
তিনি বললেন, সকালে ছেলেমেয়েদের শরীর চর্চার এটা একটা ভালো উপায়, ওদের জন্য এটা একটা ফুর্তির ব্যাপার।
I like walking to school with my friends. One of my friends' name is Alyssa and we talk about a lot of things at school, how hard our homework is and all of the fun activities we're doing.
বাচ্চারা বলছিল, আমার বন্ধুদের সঙ্গে স্কুলে হেঁটে যেতে আমার ভালো লাগে। আরেকজন বলল, আমার এক বান্ধবীর নাম এলিসা, আমরা স্কুলের অনেক বিষয় নিয়ে কথা বলি, হোমওয়ার্ক কত কঠিন, আমরা স্কুলে মজার যেসব কার্যক্রমে অংশ নিই সেসব কথা। ছেলেমেয়েরা যখন হেঁটে যাচ্ছিল, এক মা তাদেরকে সতর্ক করে দেন তারা যেন আরেকজনকে পাশ কাটিয়ে না যায়। ওদিকে শিশুদের মধ্যে মোটা হয়ে যাওয়া এবং টাইপ 2 ডায়াবেটিসের হার বেড়ে যাওয়ায় বিশ্বব্যাপী স্বাস্থ্য কর্মকর্তারা খুবই উদ্বিগ্ন। এর একটা বড় কারণ হচ্ছে নিষ্ক্রিয়তা। বিশেষজ্ঞরা বলেন, বাবা মাদের এবং স্কুলগুলোকে শিশুদের সক্রিয় রাখার বিভিন্ন উপায় বার করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 5-17 বছরের ছেলে মেয়েদের প্রতিদিন অন্তত 1 ঘন্টা খেলাধুলা ও ব্যায়ামের প্রয়োজন। US ইনস্টিটিউট অফ মেডিসিনের গবেষকরা শিশুদের শরীর চর্চার কার্যক্রম খতিয়ে দেখেন। গবেষকরা দেখেন যে শরীর চর্চার কার্যক্রম শিশুদের শিক্ষাক্ষেত্রেও সাহায্য করে। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের মহামারী সংক্রান্ত বিদ্যার প্রফেসর হ্যারল্ড কোল ওই সমীক্ষার প্রধান ছিলেন।
The evidence is really emerging in the last 5 or 6 years, both cognitive studies as well as brain imaging studies and others, that show that the effects, the acute effects of a bout or two of physical activity on blood perfusion in the brain, in the centers that really help children
Professor
learn,
বললে,
recall things
গত
faster.
গত 5-6 বছরে বিভিন্ন সমীক্ষা, যেমন জ্ঞান বা ধারণা সংক্রান্ত অথবা ব্রেইন ইমেজিং সমীক্ষায় দেখা যাচ্ছে যে শারীরিক তৎপরতা মস্তিষ্কে যেসব স্থানে রক্ত সঞ্চালনে প্রভাব রাখে তা শিশুদের শিখতে, দ্রুত মনে করতে, দ্রুত চিন্তা করতে সাহায্য করে। যে সকল শিশু শারীরিকভাবে সক্রিয় বা তৎপর নয়, তাদের তুলনায় যারা শারীরিকভাবে অনেক সক্রিয় শিক্ষাক্ষেত্রে তাদের সম্ভাবনা পূর্ণভাবে বাস্তবায়ন করার সম্ভাবনা অনেক বেশি। ইউনিভার্সিটি অফ ইলিনয়ের আরেকটি সমীক্ষায় একই ধরনের ফলাফল দেখা গেছে। কমিউনিটি হেলথ বিষয়ক প্রফেসর চার্লস হেলম্যান স্কাইপের মাধ্যমে ভয়েস অফ আমেরিকাকে বললেন,
We find that following the bout of walking, children have higher academic achievement scores in reading and mathematics.
শিশুরা যখন হাঁটে তার পরপরই বই পড়ায় ও অঙ্কে তারা অনেক বেশি ভালো করে। হেলম্যান বলেন, তার সমীক্ষায় দেখা গেছে যে শিশুরা নিয়মিতভাবে খেলাধুলো করে, দৌড়দৌড়ি করে, তারা পড়াশুনায় ভালো করে। তিনি আরো বলেন, তবে শিক্ষক শিক্ষিকারা যখন শারীরিক তৎপরতাকে তাদের ক্লাসরুমের কার্যক্রমের একটা অংশ হিসেবে বেছে নেয় অথবা ক্লাসের আগে শিশুদের শরীর চর্চা করায়, তখন শিশুরা শিক্ষা গ্রহণের জন্য সবচাইতে বেশি প্রস্তুত থাকে।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
থাই কর্মকর্তারা বলছেন যে এই সপ্তাহে ব্যাংককের একটি উপাসনালয়ে যে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে তাতে কয়েকজন বিদেশি সহ সম্ভবত কমপক্ষে 10 জন জড়িত ছিল, তবে মনে করা হচ্ছে না যে এটি কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর কাজ। সে দেশের ক্ষমতাসীন সামরিক বাহিনীর একজন মুখপাত্র কর্নেল উইন থাই সুভারি বলেন যে ঘটনাটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত এমনটা মনে হয় না। তিনি আরও বলেন যে সোমবারে ওই এরাওয়ান উপাসনালয় আক্রমণের সরাসরি লক্ষ্য চীনা গোষ্ঠীও নয়। কথিত ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত একটি গোষ্ঠী আজ ভোরবেলা কায়রোতে রাষ্ট্রীয় নিরাপত্তা ভবনের বাইরে বিশাল এক গাড়ি বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে। সে দেশের এই সর্বসাম্প্রতিক জঙ্গি আক্রমণে বেশ কিছু লোক আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন যে ওই প্রচণ্ড বিস্ফোরণে কমপক্ষে 6 জন পুলিশ নিহত হয়। ওই বোমা হামলায় ওই সরকারি ভবনের সামনের অংশটি সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায় এবং সুব্রা নামের ওই আবাসিক এলাকার আশপাশের ভবনগুলোর জানালা ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে বোমাবাজরা প্রথমে তাদের বিস্ফোরক ভর্তি গাড়িটি ওই সরকারি স্থাপনার পাশেই পার্ক করে এবং তারপর আরেকটি গাড়ি করে পালিয়ে যায়। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো জানাচ্ছে যে বিস্ফোরণের প্রায় গোটা শহরই জেগে ওঠে। এক খবরে জানা গেছে যে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সামরিক সাহায্য প্রদান থামিয়ে রেখেছে, কারণ অভিযোগ আছে যে ইসলামাবাদ সরকার হাক্কানি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে লড়াইয়ে তেমন অগ্রগতি সাধনে ব্যর্থ হয়েছে। পাকিস্তানের দি ডন পত্রিকা বলছে যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বুঝতে পারছেন যে গত জুন মাসে উত্তর ওয়াজিরিস্তানে যে সন্ত্রাস বিরোধী আক্রমণ অভিযান চালানো হয় তা ওই গোষ্ঠীটির ক্ষতি সাধন করতে পারেনি। ওবামা প্রশাসন যদি এ ব্যাপারে কংগ্রেসকে জানাতে না পারে যে পাকিস্তানের সামরিক অভিযান হাক্কানি নেটওয়ার্কের উল্লেখযোগ্য ক্ষতি সাধন করেছে, তাহলে তারা জোট সহায়তা অর্থের আগামী কিস্তি পাকিস্তানকে প্রদান স্থগিত রাখবে। আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীকে সাহায্য করতে এই অর্থ পাকিস্তানকে দেওয়া হয়। জাতিসংঘের কর্মকর্তারা ইয়েমেনে সম্ভাব্য দুর্ভিক্ষের ব্যাপারে সতর্ক করে দিচ্ছেন। তারা বলছেন যে ওই সংঘাতপূর্ণ দেশে মানুষের দুর্দশা অকল্পনীয় পর্যায়ের হতে পারে। এক বিবৃতিতে জাতিসংঘ খাদ্য কর্মসূচি বলছে যে খাদ্যের নিরাপত্তাহীনতায় ভুগছেন এমন লোকের সংখ্যা এখন সেখানে 1,30,00,000 কিংবা মোট জনসংখ্যার হিসেবে 5 জনের 1 জন। দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির তাঁর কথায় দেশের বিরুদ্ধে যেসব সংবাদদাতা কাজ করবেন তাদেরকে হত্যার হুমকি দেওয়ার 3 দিন পর সেখানকার একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়। অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা সেখানকার দি নিউ নেশন পত্রিকার পিটার মুইকে জুবায়ে ওই পত্রিকার অফিসের কাছেই বুধবার হত্যা করে। সহকর্মীরা বলছেন যে মনে হচ্ছে লক্ষ্য স্থির করে এ হামলা চালানো হয়েছে, কারণ তারা ওর টাকা পয়সা কিংবা মোবাইল ফোন কেড়ে নেয়নি। এ ব্যাপারে পুলিশ কিংবা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি। বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরা নাকুরুনজিজা 3য়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন, নির্ধারিত শপথ গ্রহণের 6 দিন আগেই। প্রেসিডেন্টের দপ্তর থেকে ভয়েস অফ আমেরিকার মধ্য আফ্রিকা বিভাগকে গতকালই জানানো হয়েছিল যে প্রেসিডেন্ট 26 আগস্ট শপথ নেবেন, কিন্তু আজই তিনি রাজধানী বুজুম্বরায় জাতীয় পরিষদে শপথ নিয়েছেন এবং সেখানে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন না।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সেলিম হোসেন, প্রকৌশলী ছিলেন কেত হোমস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.